জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর। আমরা এই মাইকটা একটু কম করে সমান ধারাবাহিক রূপে শ্রবণ করে আসছি যে শ্রী গোপকুমার তিনি নিজের সাধনার ফলে উপরিস্থিত দিব্য গোলক ধাম প্রাপ্ত হয়েছে। সেখানে তিনি শ্রীকৃষ্ণ দর্শনের জন্য যমুনার দিকে সমস্ত ব্রজবাসীগণ, ব্রজবধূগণ প্রত্যেকেই যমুনার দিকে একই দৃষ্টিতে চেয়ে আছে। কখন শ্রীকৃষ্ণের দর্শন পাওয়া যায়? আকাঙ্ক্ষা, লালসা, এই প্রেমেরই এমন লক্ষণ যে এর তৃষ্ণা দৈনন্দিন বর্ধিত হয়ে থাকে। শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি বলছেন সান্নিপাতিক রোগীর মতন। সান্নিপাতিক রোগ হলে তাকে যতই জল খেতে দেওয়া যাক না কেন, তার জল তৃষ্ণা আর মেটেই না। বারংবার সে জলই চায়, বারংবার জলই পান করতে তার ইচ্ছা হয়। এই ব্রজপ্রেম ঠিক তদনুরূপ, এর কখনো তৃষ্ণা মেটে না। তৃষ্ণা দৈনন্দিন বেড়েই চলে। এ তৃষ্ণার কোনো শেষ নেই। পৃথিবীতে অনেক রকম নেশা আছে, মাদকতা আছে। তন্মধ্যে শ্রেষ্ঠ নেশা হচ্ছে কৃষ্ণ প্রেমে উন্মাদ হওয়া। এই নেশার থেকে বড় নেশা আর নেই। এই নেশা, কৃষ্ণ প্রেমরূপ নেশা যার লেগেছে, তার শুধু এ জন্মে নয়, জন্মে জন্মেই সেই নেশা আর কখনো কাটবে না। অন্য নেশা খানিকক্ষণ পরেই কেটে যাবে, কিন্তু এই কৃষ্ণ প্রেমরূপ নেশা কখনো কাটবে না। তাই এর উৎকণ্ঠা দৈনন্দিন বেড়েই যায়। সমস্ত উপরিস্থিত গোলকধাম কেমন না এই ভৌমস্থিত বৃন্দাবনের ন্যায়, একদম সমান সমান। সেখানে প্রভু গোষ্ঠে গিয়েছেন, গোষ্ঠ থেকে ফিরে আসবেন, আবাল বৃদ্ধ বনিতারা তারা পথিপানে যমুনার দিকে তাকিয়ে আছে। কখন ফিরে আসে, কখন ফিরে আসে? অকস্মাৎ গোপকুমার বলছেন, আমি দূর থেকে দেখলাম শ্রীনন্দনন্দন মুরলী পরিশোভিত হস্তে সখা ও সমস্ত গোধন সমূহকে নিয়ে আসছেন, তার মধ্য থেকে নিঃসৃত অর্থাৎ বেরিয়ে এলেন। তিনি আনন্দের সঙ্গে গোপকুমারকে দেখতে পেয়েছেন, অত দূর থেকে, অত ভিড়ের মধ্য থেকে গোপকুমারকে দেখতে পেয়েছেন। আনন্দ করে বলছেন, হে শ্রীধাম, ওই দেখো, ওই দেখো, কুলকমল ভাস্কর স্বরূপ আমার প্রিয় সখা, আমি স্বরূপকে প্রাপ্ত হয়েছি। গোপকুমারের, ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত নাম হচ্ছে স্বরূপ। ওই দেখো আমার প্রিয় সখা স্বরূপ এসছে। এই কথা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলতে বলতে সুললিত গতিতে, অতি দিব্য গতিতে ধাবিত হচ্ছে গোপকুমারের দিকে, এবং তার রুচির বর্ণবেশ শোভা পাচ্ছে। গলদেশে বনমালা দোদুল্যমান, ছুটে ছুটে আসছে, হেঁটে নয় ছুটে আসছে। শ্রীঅঙ্গে পীত বসন, মস্তক উপরি ময়ূরপুচ্ছ নির্মিত চূড়া শোভমান ছিল। অঙ্গগন্ধে চতুর্দিক আমোদিত করছিল। এই অবস্থাতে তিনি অনেক হাস্যের সঙ্গে কৃপা অবলোকন করতে করতে, নয়ন যুগল উল্লসিত করতে করতে, বিচিত্র সৌন্দর্য রাশিতে শ্রীঅঙ্গের ভূষণ আদি, যার বর্ণনাও সনাতন গোস্বামী পাদে বিশদরূপে দিয়েছে, তিনি এমনভাবে আসছেন যে তার রূপের বর্ণনা কেউ দিতেই পারে না। ভূমি স্পর্শী, নিত্য স্পর্শী, নিত্য বিলাসিনী, বেগভরে সেই শ্রীচরণ সঞ্চালিত করতে করতে তিনি গোপকুমারের দিকে ছুটে আসছে। দীনজনের প্রিয়তার কাতর শ্রীনন্দনন্দন সবেগে লম্ফ অর্থাৎ লাভ দিয়ে দিয়ে আসছে। এসে কি করলেন, নিজের বাহুদণ্ড অর্থাৎ তাকে গোপকুমারের স্কন্ধে নিজের বাহু স্থাপনা করলেন। প্রেমভরে তিনি তৎক্ষণাৎ গোপকুমারের স্পর্শ প্রাপ্ত হয়ে সেখানে ভূমিতলে শ্রীকৃষ্ণ এবং গোপকুমার উভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সমস্ত সকলে এই দৃশ্য দেখে তারা হাহাকার করতে লাগল। সকলে যখন হাহাকার করতে লাগল, তখন গোপকুমারের চেতন ফিরে এল। চতুর্দিকে সকলে রোদন করতে লাগলো, কি হলো কি হলো, কি সর্বনাশ হলো আমাদের, হঠাৎ আমাদের কানাই এইভাবে অজ্ঞান হয়ে ভূমিতলে পড়ে গেল, কি হলো। এই কোলাহল ধ্বনিতে গোপকুমারের চেতনা হলে পর গোপকুমার নিজের হাতটা কৃষ্ণের কাঁধে ছিল, হাতটাকে বের করে নিলেন এবং তিনি অবাক হয়ে, প্রভু ভূমিতলে পড়ে আছেন আর দুই চক্ষু থেকে অনর্গল অশ্রু নির্গত হওয়ার কারণে ভূমিতল একেবারে কর্দমাক্ত হয়েছে। সমস্ত ব্রজবাসীরা তারা হায় হায় করতে লাগলো, এ কী সর্বনাশ হলো, এ কী হলো। দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত সখারা তারা এই রোদনধ্বনি শ্রবণ করে তারা ছুটে এল। গোপসঙ্গ ছিল ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু বান্ধবেরা অর্থাৎ সখারা, তারা ছুটে এসে দ্রুত গতিতে দেখল তাদের প্রাণের সম্বল শ্রীকৃষ্ণ ভূমিতলে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারাও তখন করুণ স্বরে রোদন করতে লাগল। সেখানে প্রত্যেকেই রোদন পরায়ণ হয়ে গেলেন, এ কি হলো, এ কি সর্বনাশ। এই রোদনধ্বনি শ্রবণ করে ব্রজের মধ্য থেকে মা যশোদা, পিতা নন্দ, মা রোহিণী আদি আদি তারাও রোদন করতে করতে ছুটে এসেছে আর বলছেন, আমাদের কোনো সর্বনাশ হয়েছে, আমাদের কোনো অনর্থ হয়েছে। দেখছেন শ্রীকৃষ্ণ তিনি ভূমিতলে পড়ে আছেন। কোনো চেতনা নেই, কোনো জ্ঞান নেই। মা যশোমতী, মা রোহিণী দেবী, তারা তো ওই দৃশ্য দেখে তারাও অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, এ কি সর্বনাশ হলো, দুই চারবার বলে তারাও অজ্ঞান হয়ে পড়ে গেলেন। চতুর্দিকে হাহাকার এবং বিলাপধ্বনি শ্রবণ করে সমস্ত গাভীরা, পশুপক্ষী তারাও রোদন করতে লাগল। তখনও আকাশে অন্ধকার হয়নি, গোধূলি লগ্ন, সমস্ত বিহগগণ পক্ষীকুল তারাও এক অদ্ভুত শব্দ করে তারাও রোদন করতে লাগলো, আর আকাশে তারা উড়তে লাগল। সমস্ত গাভীগণ তারা দূর থেকে শ্রীকৃষ্ণকে দেখে নিকটে ছুটে ছুটে এলো। এসে শ্রীকৃষ্ণ ভূমিতলে পড়ে আছেন। সেই সমস্ত গাভীরা যারা শ্রীকৃষ্ণ দর্শন থেকে কখনো বিরত থাকেন না, তারা এসে প্রথমে শুঁকে দেখছে, তারপরে নিজেদের জিহ্বা দিয়ে লেহন করতে লাগে। চতুর্দিকে কোলাহল আর কোলাহল, চতুর্দিকের সকলেই ক্রন্দন করছিল। এমনকি সেখানকার বৃক্ষসমূহ তাদের যেন অন্তর্দাহ হলো, তাদের ভেতরে যেন তাপ সৃষ্টি হলো, তাতে সমস্ত বৃক্ষের পত্রাবলী সেও শুকিয়ে গেল, শুষ্ক ভাব ধারণ করল। বলদেব তিনিও ছুটতে ছুটতে এসে কানাইকে দেখে তিনিও রোদন করতে লাগলেন, মহাশোক সিন্ধুতে নিমজ্জিত হলেন ব্রজমণ্ডল। তখন সমস্ত ব্রজবাসীরা তারা বলছে, কে এসেছে, এই নবাগত কে, এই যে নূতন যুবকটি এসেছে, এ বোধহয় কংসের প্রেরিত কোনো দূত হবে, দুষ্ট হবে, এর জন্যই আমাদের কানাইয়ের এই দুর্দশা হয়েছে। অন্যান্য যারা ছিলেন তারা বললেন, না না, এমন নয়, হয়তো অন্য কারণে কানাই মূর্ছা প্রাপ্ত হয়েছে, এতে এর কোনো দোষ নেই। বলদেব তিনি প্রথমে দেখলেন কে, তিনি তার দিব্য শক্তি প্রয়োগ করে দেখলেন এই গোবর্ধনে উদ্ভব এই রাখাল বালক কানাইয়ের অনেক পুরাতন বন্ধু। তাই কি করলেন, তাকে নিজের কাছে ডেকে এনে রোদন করতে করতে ধৈর্য ধারণ পূর্বক কৃষ্ণের গলাতে গোপকুমারের হাতটা রাখলেন, ইশারা করছেন যে তুমি সমস্ত, তোমার হাত সর্বাঙ্গে, শ্রীকৃষ্ণের সর্বাঙ্গে তুমি স্পর্শ করতে থাকো, আর তুমি তোমার সখাকে ডাকো। তাই করল। উচ্চ ঈশ্বরে নিজ সখা শ্রীকৃষ্ণকে বারংবার ডাকছে, অকস্মাৎ শ্রীকৃষ্ণের মধ্যে চেতনা ফিরে এলো, জ্ঞান ফিরে এলো। তিনি প্রথমেই উঠে গোপকুমারকে নিজের বক্ষে অনেকক্ষণ পর্যন্ত আলিঙ্গন করে ধরে রাখল, রোদন করছে। দেখুন ভগবান কত দয়াল, ভগবান কত কৃপাল, যে নিজের ভক্তের জন্য তিনি মূর্ছা প্রাপ্ত হন, অজ্ঞান হয়ে যান। ইহজগতের নিজের সন্তানই, একটু আগে বস, ঠাকুরের দিকে পেছন হচ্ছে তো, ইহজগতে নিজের সন্তানই পিতামাতাকে দেখতে চায় না, কিন্তু ভগবান তিনি এমনই কৃপালু, এমনই দয়ালু, তিনি তার ভক্তের কথা শুনে অজ্ঞান হয়ে যান আনন্দ। অনেকক্ষণ আলিঙ্গন করে ধরে রাখ, সমস্ত ব্রজের পশু পক্ষী ব্রজবাসী তারা তো রোদন করছিল। শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন, ওহো তাহলে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, একটু লজ্জা হল, তিনি নিজেকে সামলিয়ে নিলেন। তাহলে ভগবান তিনি কত দয়ালু, কত কৃপালু, নিজের ভক্তকে দেখে আনন্দে হর্ষোৎফুল্লিত হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। ভগবান তাহলে কত কৃপালু, কত দয়ালু। শ্রী গোপকুমার তিনি বৈকুণ্ঠে শ্রীমন নারায়ণের দর্শন করেছিলেন, অযোধ্যা ধামে ভগবান শ্রী রামচন্দ্রকে দর্শন করেছিলেন, স্বর্গে দেবরাজ ইন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, ব্রহ্মলোকে সত্যলোকে ব্রহ্মাজির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তপলোকে চতুষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তারা প্রত্যেকেই গোপকুমারকে স্নেহ প্রীতি ভালোবাসা প্রদর্শন করিয়েছিল। কিন্তু এই প্রকার ভক্তকে দেখে কেউ তো অজ্ঞান হয়ে যায়নি। তা শ্রীকৃষ্ণ তিনি কেমন ভক্তপ্রেমিক, ভক্ত বাৎসল্য, যে তিনি আনন্দে মূর্ছিত হয়ে যান, আনন্দে মূর্ছিত হয়ে যান, এটা অন্য ভগবানের মধ্যে দেখা যায় না। এটা এই ব্রজের শ্রীকৃষ্ণের মধ্যেই এই ভাব দেখা যায়, অন্যত্র দেখা যায়। গোপকুমারকে সাথে করে নিয়ে শ্রীকৃষ্ণ বলদেব এবং তার সখারা সমস্ত গোধনকে নিয়ে তারা ব্রজে প্রবেশ করছে, গোলকধামের ব্রজভূমি। বড় আশ্চর্য, এমন কোথাও দেখা যায় যে ভক্তের জন্য ভগবান তিনি কেমন ভাবে তাকে স্বাগত করলেন এবং তার কাছে যেতে না যেতে তিনি আনন্দে অজ্ঞান হয়ে গেলেন। গোপকুমারকে সাথে নিয়ে ব্রজপুরীতে প্রবেশ করলেন, সমস্ত কৃষ্ণসার মৃগগণ মৃগীগণ পক্ষীগণ তারা কৃষ্ণ অজ্ঞান হয়ে গিয়েছিলেন বলে তারা রোদন করছিলেন। সমস্ত মৃগগণ তারা আর লোকালয়ের মধ্যে প্রবেশ করল না, যমুনার পাশে যে বন সেই বনেই তারা নিশি যাপন করতে লাগ। কেন না, আবার প্রাতকাল হলে পর গোবিন্দ যখন গোচারণে বেরোবেন আমরা আবার দর্শন করব, আবার ওই গরুর পালের ভেতর দিয়ে লুকিয়ে লুকিয়ে আমরা কৃষ্ণকে দর্শন করতে পারব। তাই সমস্ত মৃগ এবং মৃগী তারা যমুনার পাশে কোনো বনে অপেক্ষা করতে থাকুক। আকাশে উড্ডীয়মান সমস্ত পক্ষীকুল তারা রোদন করছিল, তারা তখনও উড়ে উড়ে রোদন করে তাদের ভাষায় বলাবলি করছে যে আমরা তাহলে এখন নিজ নিজ বাসায় ফিরে যাই, এখন অন্ধকার হয়ে আসছে, আমরা শ্রীকৃষ্ণকে আর দর্শন করতে পারব। সমস্ত পক্ষীকুল নিজ নিজ বাসায় তারা উড়ে চলে গেলেন। এবারে শ্রীকৃষ্ণ বলরাম কি করেন, সমস্ত গাভীদের বৎসদের দুগ্ধ পান হলে গোপীরা কিছু দুগ্ধ দোহন করেন, তারপরে সমস্ত গাভীদের যত্ন করে বস্ত্র দিয়ে তাদেরকে ঝেড়ে সুন্দরভাবে পরিষ্কার করে, সমস্ত সখারাও থাকে, তারপরে তিনি ফিরে আসেন আপন গৃহে। সেদিন এই প্রকার এক দুর্ঘটনা হলো তাদের কাছে। তাই নন্দ মহারাজ বলছেন, আরে কানাই, তোকে আজ এই গো সম্ভাষণাদি করতে হবে না, যা তুই তোর মায়ের কাছে চলে যা। শ্রীকৃষ্ণ বলছেন, না বাবা, আমি সমস্ত গাভীদের সেবা করেই তারপরেই যাব। বলছেন, না রে, তুই যা, তুই শীঘ্র যা, তোর মা আবার আমাকে বকাবকি করবে তুই যদি না যাস, যা আজ। বলদেব এবং শ্রীকৃষ্ণ এবং গোপকুমার, গোপকুমারের নাম দিয়েছেন ভগবান স্বরূপ, স্বরূপকে নিয়ে তিনি গোষ্ঠে আপন গৃহে ফিরে এলেন। আপন গৃহে ফিরে এলে স্বরূপকে অর্থাৎ গোপকুমার তাকে নিজের দুই মায়ের পরিচয় করিয়ে দিলেন এবং ইঙ্গিত করলেন যে প্রণাম কর। প্রণাম করলেন। মা যশোমতী এবং মাতা রোহিণী দেবী স্বরূপকে এমনই প্রীতি ভালোবাসা প্রদর্শন করালেন যে স্বরূপ যে তাদের পুত্র নয় এটা স্বরূপ বুঝতেই পারল না। অনেক স্নেহ প্রীতি নিজের পুত্রের ন্যায়, কানাইয়ের ন্যায় গোপকুমারকেও যত্ন করল, ভালোবাসল, বসতে বলল। এবারে নিত্যপ্রতি মা যশোমতী, মাতা রোহিণী কৃষ্ণ বলরামকে স্নান করান, সুন্দর সুশীতল জলে গন্ধদ্রব্য দিয়ে, পুষ্পের পাপড়ি দিয়ে। যখন স্নান করাতে যাচ্ছেন তখন কানাই বলছে, মা, আজ না আমার খুব ভীষণ ক্ষুধা পেয়েছে। অন্যান্য ব্রজবালাগণ তারা বললেন যে ঠিক আছে, হে মাতো, নন্দরানীকে বলছেন, তুমি বরঞ্চ রন্ধনের সমস্ত ভোজ্য পদার্থ একত্রিত করো, প্রস্তুত করো, বরঞ্চ আমরা কৃষ্ণ বলরামকে স্নান আদি করিয়ে দিচ্ছি। বলছেন, ঠিক আছে, তাহলে এক কাজ করো, প্রথমে বলরামকে স্নান করাও, বলাইকে, কারণ বলাইকে স্নান করিয়ে দিলে বলাই গিয়ে ব্রজরাজ অর্থাৎ নন্দ মহারাজকে নিয়ে আসবে। সকলে একত্রিত না হলে আবার কেউ ভোজন করেন, কৃষ্ণ বলরাম এবং নন্দ মহারাজ তিনজন একসঙ্গে না হলে ভোজন করেন, একজন আরেকজনের জন্য অপেক্ষা করেন। ব্রজবালাগণ কি করলেন, প্রথমে বলদেবকে স্নান করালেন। বলদেব শান্ত শিষ্ট সৌম্য, কৃষ্ণ তার বিপরীত চঞ্চল। বলদেবকে স্নান করিয়ে দিয়ে সুসজ্জিত করে মা যশোমতী এবং রোহিণী মা বললেন, যা, তুই তোর বাবাকে বলাই ডেকে নিয়ে আয় সত্তরে, তারপরে তোদেরকে ভোজন দেব। চলে গেল। এবার নটখট কৃষ্ণ কানাইয়া, সে তো চঞ্চল প্রকৃতির, ব্রজবালাগণ তাকে স্নান কি করাবে? তার গায়ে হাত দিলেই বলছে, আরে আমার শুশুড়ি লাগছে, ও মা দেখো আমাকে ভারী অসুবিধা করছে। কৃষ্ণগতা প্রাণা মা যশোমতী, তিনি ভাবলেন কি হলো, রান্নাঘর থেকে রন্ধনশালা থেকে বলছেন, আরে কি হলো কি হলো, বাইরে বেরিয়ে এসে দেখছেন না কৃষ্ণ হাসছে, বলছেন এই বেটাটাই এইরকম, আবার রন্ধন করতে গেল, চঞ্চল। একবার কোনো ভাবুক সন্তেরা বলেন যে কৃষ্ণ আর রাম, তা দশরথ মহারাজ একবার কৃষ্ণকে নিয়ে চলে গেছেন আপন গৃহে, ছোট্ট কৃষ্ণ, আর নন্দ মহারাজ শ্রীরামকে নিয়ে চলে গেছেন আপন গৃহে। তাহলে বিপরীত ক্রিয়া, যখন দশরথ মহারাজ শ্রীকৃষ্ণকে আপন গৃহে নিয়ে গেছেন, সে তো যেখানে যা পাচ্ছে সব ভেঙে ফেলছে। রাম তো একেবারে সিধা সরল, মর্যাদা পুরুষোত্তম, বয়োজ্যেষ্ঠ গুরুজনদের দেখলেই প্রণাম করে, কৃষ্ণ তার উল্টোটা করে। কখনো কখনো বলেন, আরে আমি নারায়ণ, আমি আবার কাকে প্রণাম করব। আর রামচন্দ্র তো একেবারে বিপরীত, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র। মায়েরা, কৈশল্যা কৈকেয়া আদি আদি মায়েরা, তারা বলছেন, আরে আমাদের রাম তো খুব শান্ত ছিল, এ তো যেখানে যা পাচ্ছে সব ভেঙে ফেলছে, কোথাও মটকা দেখছে তা পাথরের টুকরো দিয়ে মেরে ফেলে দিচ্ছে, মেরে ভেঙে দিচ্ছে, জিনিসপত্র তো এক নিমিষের মধ্যে সব এক জায়গায় করে ফেলেছে, জলসড় করে ফেলেছে। তারা ভাবলো বোধহয় রাম বোধহয় পাগল হয়ে গেছে। আর ওইদিকে মা যশোদার কাছে শ্রীরাম গিয়ে দেখছেন সকলকে প্রণাম করছেন, যাকে সামনে পাচ্ছেন তাকে প্রণাম করছেন, হাত জোড় করছেন, স্তুতি করছেন। মা যশোদা বলছে, আরে আমার কানাই এ সাধু হয়ে গেল কিভাবে? অর্থাৎ বক্তব্য হচ্ছে কৃষ্ণ চঞ্চল লীলাক্ষেত্র। ব্রজবালারা স্নান করাতে যাচ্ছে, সে চিৎকার চেঁচামেচি করছে, অনেক মুশকিলে স্নান করানোর জন্য প্রথমে নিজেদের কানাইয়ের অঙ্গবস্ত্রগুলো খুলে দিল। তারা সুন্দর সুন্দর বস্ত্র দিয়ে তার অঙ্গের সারা দিনের যে সমস্ত ব্রজ রজ লেগেছিল সেগুলোকে ঝেড়ে দিচ্ছে। কোমরে বাঁশিটা, সেটা ব্রজবালারা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, বলছে না বাঁশিতে হাত দেবে না, আমার বাঁশিটাই তো আমার সর্বস্ব। গোপকুমারকে, অর্থাৎ ভগবানের দেওয়ার নাম স্বরূপ, স্বরূপকে ইঙ্গিত করলেন। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তেরা তারা তো খুব চতুর হয়, যেজন কৃষ্ণ ভজে সেজন বড় চতুর। চতুর শব্দের অর্থ অনেক রকম হয়, কিন্তু এখানে নেওয়া হয়েছে সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন, তারা বড় চতুর হয়। এই কৃষ্ণ ভজন এগুলো হাবলাকেষ্ট লোকেদের জন্য নয়, খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি কৃষ্ণের উপাসনা করে কৃষ্ণকে লাভ করতে পারে। তাই শ্রীকৃষ্ণ স্বরূপকে ইঙ্গিত করলেন যে বাঁশিটা তুমি নাও। স্বরূপ তিনি কি করলেন, গোপকুমার পেছন দিকে হাতটা বাড়িয়ে রেখেছেন, তা না হলে সখীরা কেড়ে নেবে। কৃষ্ণ এক সেকেন্ডে বের করে পেছন দিকে দিলেন, সেটা গোপকুমার অর্থাৎ স্বরূপ গ্রহণ করলেন। এবারে স্নান করানো হলো, বড় মুশকিলে স্নান আদি করালেন বটে, তারপরে সাজা গোজার ব্যাপার। যশোমতী মা যশোদা, তিনি বলছেন, কিরে তোদের এখনো আমার কানাইকে স্নান করাতে পারলি না? বলছেন, করিয়েছি গো করিয়েছি, কিন্তু তোমার এই কালো কৃষ্ণ, কালো কানাই, এ তো খুব চঞ্চল, আর এই কালো, একে যদি একটু না সাজিয়ে দিই তাহলে তো ভালো দেখা যাবে না। আর কৃষ্ণ বড় নটখট, ভালো করে তিলক রচনা করে দিয়েছেন, সেটাকে পুছিয়ে দিয়ে বলছেন, এ হয়নি, এক তিলক দশবার করাচ্ছে। মা যশোমতী রুষ্টা হয়ে বলছেন, কিরে তোরা এখনো কানাইকে প্রস্তুত করতে পারলি না, ওর তো ক্ষুধা পেয়েছে রে। বলছেন, তোমার এই কালো ছেলেটাকে একটু সাজিয়ে গুছিয়ে না দিলে তো ভালো দেখা যাবে না। মা যশোমতী বলছেন, কেন, আমার কানাইয়ের রূপ তোরা দেখিসনি, কত সুন্দর কত ভালো, তার রূপের সঙ্গে কারোর তুলনাই হয় না। মা যশোমতী তিনি রন্ধন করছেন আর কৃষ্ণের রূপের বর্ণনা করছেন। যে তার রূপে সমস্ত জগৎই তার কাছে ফিকা পড়ে যায়, তার সমকক্ষ কেউ হতেই পারে না। এইভাবে মা যশোমতী কৃষ্ণের রূপের বর্ণনা করছে। অপরদিকে রূপের বর্ণনা করতে করতে বলছেন, হ্যাঁ আমার কৃষ্ণের কাছে রাধারানী সে হয়তো টিকে থাকবে, বাকি কৃষ্ণের রূপের কাছে সকলের রূপ একেবারে বৃথা। কৃষ্ণকে সুন্দরভাবে সাজাচ্ছে। অকস্মাৎ বলদেব নিজ পিতা নন্দ মহারাজকে যখন নিয়ে আসছেন, তখন এই ব্রজ ললনা তারা সেখান থেকে একটু দূরে সরে গেল। এবারে ভোজনের পালা। নন্দ মহারাজ তিনি সুন্দর স্বর্ণ আদি জড়িত আসনে উপবেশন করলেন। নন্দ মহারাজের বাম ভাগে শ্রীকৃষ্ণ উপবেশন করলেন, দক্ষিণ ভাগে মানে ডান দিকে বলদেব বসলেন। তাদের সম্মুখে বসে থাকলেন গোপ কুমার অর্থাৎ স্বরূপ। অতি অদ্ভুত দৃশ্য। সমস্ত ব্রজবাসীরা তারা নিত্য প্রতি নিজেদের গৃহে যা কিছু সুন্দর দ্রব্য ভোজ্য দ্রব্য তৈরি করেন সেটা ওই সময় নিয়ে আসে। শ্রীকৃষ্ণ না খেলে কোনো ব্রজবাসীরা তা গ্রহণ করেন। আর মা যশোমতী, শ্রীল সনাতন গোস্বামীপাদ বলছেন, মা যশোমতী এবং ব্রজবাসীরা তারা যে যে খাদ্য প্রস্তুত করেন সেই সমস্ত খাদ্যের কাছে অমৃত তুচ্ছ হয়ে যায়, মহামৃতের ন্যায় স্বাদিষ্ট ভোজ্য পদার্থ তৈরি হয় নিত্য প্রতি। এই অদ্ভুত লীলা, ভোজন লীলা দর্শন করছেন গোপ কুমার। সমস্ত ব্রজবাসীরা যে সমস্ত ভোজ্য দ্রব্য দিয়েছেন সেগুলো সম্মুখে রেখেছেন কৃষ্ণ বলরামের, নন্দ মহারাজের। সমস্ত ব্রজবাসীরা, ব্রজমায়েরা, ব্রজগোপীরা, এমনকি শ্রীমতী রাধারানী জিউ যে ভোজ্য পদার্থ তৈরি করেন নিত্য প্রতি শ্রীকৃষ্ণকে অর্পণ করেন। এইভাবে অনেক কিছু ভোজন করছেন, করতে করতে কৃষ্ণের বাম পাশে, পারসের পাশে, থালার পাশে রাধারানীর দেওয়া কিছু ভোজ্য দ্রব্য লাড্ডু আদি দেওয়া রয়েছে। তা রাধারানীর থেকে তো শ্রেষ্ঠ রসুইয়া রান্নি আর কেউ হতেই পারে না। দুর্বাসামুনি তাকে আশীর্বাদ দিয়েছিল। দুর্বাসামুনির আশীর্বাদ জানেন কি দিয়েছিল, কে কে জানেন? তাহলে অল্প একটু বলি। একবার দুর্বাসামুনিকে রাধারানী অনেক কিছু রন্ধন করে প্রভুর ভোগ লাগিয়ে দুর্বাসামুনিকে দিলেন। দুর্বাসামুনি পেয়ে একেবারে আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করতে লাগলেন। আহা, এত সুন্দর রান্না! হে রাধে, আমি তোমাকে আশীর্বাদ দিলাম যে তোমার থেকে ভালো রান্নি বিশ্বব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় হবে না। আশীর্বাদ দিয়ে দিলেন। এবার রাধারানীর সখীদের জ্বলন, মায়েদের একটু জ্বালা কিন্তু বেশি পুরুষের থেকে। হ্যাঁ, রাধারানীকে এত বড় আশীর্বাদ আর আমরা তাহলে কিছুই নই? আরে আমরাও কোনো অংশে কম আছি। তাই একবার ব্রজভূমিতে সমস্ত গোপীরা মিলে অনেক অনেক প্রসাদ তৈরি করেছে, ভোজ্য পদার্থ তৈরি করেছে, সেটাকে নিয়ে সমস্ত ভোজ্য পদার্থ ব্রজমায়েরা মাথায় করে নিয়ে যেত। এখন তো কালে কালে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ব্রজ মায়েরা তাদের অভ্যাস ছিল মাথায় হয়তো তিনটে চারটে পাঁচটা বড় বড় পিতলের কলসি জল ভরা, আবার গল্প করতে করতে কথা বলতে বলতে চলেছে, কিছুই পড়বে। সেই প্রকার অনেক ভোজ্য পদার্থ তৈরি করে দুর্বাসা ঋষিকে অর্পণ করার জন্য তারা যমুনার তীরে এসেছে। যমুনা পার করলে দুর্বাসা মুনির আশ্রম মথুরার নিকটে নিকটে। এর মধ্যে যমুনা যখন পার হবেন সেখানে এত উত্তাল তরঙ্গ যেন মনে হচ্ছে সমুদ্রের থেকেও আরও কয়েক গুণ বেশি বড় বড় ঢেউ উৎপন্ন হয়েছে। কি করবেন কি না করবেন কিছুই বুঝতে পারছে। কানাই একটি কদম্ব বৃক্ষের উপরে নিজের চরণ ঝুলিয়ে বসে আছে। সখীরা গিয়ে বলল, আরে কানাই, তুমি একটু আমাদের এই পার করে দেওয়ার কিছু ব্যবস্থা করো না। বলছেন, মাথা খারাপ নাকি তোমাদের? এই উত্তাল তরঙ্গের মধ্যে তোমরা কি করে যাবে? এটা যাওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, আমার কাছে একটা মন্ত্র আছে, সেই মন্ত্র যদি বলো তাহলে তোমরা এই অগাধ সমুদ্রের অগাধ যমুনার উপর দিয়ে তোমরা হেঁটেই চলে যেতে পারবে। দেখুন, বোঝার আছে অনেক কিছু। সখীরা বলল, তাহলে সেই মন্ত্রটাই দাও। বলছে, সেই মন্ত্র জপ করলে এই উত্তাল তরঙ্গ মানে ঢেউ এ কী করে বন্ধ হবে? বলছে, সব বন্ধ হয়ে যাবে, এই চার আঙুল জল থাকবে, তোমরা হেঁটেই চলে যেতে পারবে। বলছে, তাহলে মন্ত্রটা তাড়াতাড়ি বলো, আমরা দুর্বাসা মুনির আশ্রমে যাব, ওখান থেকে আবার ফিরে আসব, আমাদের অনেক কাজ, দাও দাও মন্ত্রটা দাও। তা বলছে, তোমরা যমুনার ধারে যমুনার তীরে গিয়ে বলো যে শ্রীকৃষ্ণের থেকে ব্রহ্মচারী বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় নেই। ওরা বলছেন, আমাদের বোকা পেয়েছ? তুমি কত গোপীদের আঁচল ধরে টানো, তাদের চুল ধরে টানো, তুমি আবার কিসের ব্রহ্মচারী? বলছেন, তাহলে যাও। অনেকবার ঘোরালেন। সখীরা ভাবছে, তাই তো, কিছুই হোক, এই শ্রীকৃষ্ণ যখন থেকে আমাদের ব্রজভূমিতে জন্ম নিয়েছে তখন থেকে কত বড় বড় অসুর আদি মেরেছে, এত বড় গিরিরাজ পর্বত ধারণ করেছে, তাহলে একবার বলেই দেখা যাক। যমুনার নিকটে গিয়ে বলছেন, হে যমুনে, ভগবান শ্রীকৃষ্ণের থেকে অখণ্ড ব্রহ্মচারী আর দ্বিতীয় নেই। সঙ্গে সঙ্গে উত্তাল তরঙ্গ একদম শীতল হয়ে গেল, একদম বন্ধ হয়ে গেল। সখীরা সত্য সত্যই চার আঙুল জলের উপর দিয়ে হেঁটে চলে গেল। যে যমুনাতে এই কলিকালে আজ থেকে 500-600 বছর পূর্বেই চলতো জাহাজ, আর তখন দাপরে তো আরও বিশাল, সেই সমুদ্রের ন্যায় যমুনা শান্ত ভাব ধারণ করল এবং অগণিত সখীরা তারা যমুনার জলের উপর দিয়েই হেঁটে বেরিয়ে গেল। তারা যেতে যেতে চিন্তা করছে, এ কি, আরে মন্ত্র যদি মিথ্যা হয় সেটা তো কার্যকরী হবে না, অথচ এটা কার্যকরী হলো, কি ব্যাপার বলতো? কেউ নির্ণয় করতে পারল, ধ্রুব সত্য কথা। দুর্বাসা মুনি নিজের আশ্রমের সমস্ত সখীদের দেখে তাদেরকে স্বাগত জানালেন। বলছেন, হে সখীবৃন্দ, তোমাদের আসার অভিপ্রায় জানতে পারি কি? বলছেন, হ্যাঁ বাবা, আমরা আপনার জন্য অনেক কিছু ভোজ্য পদার্থ প্রস্তুত করে নিয়ে এসেছি, আপনি কৃপা করে এগুলি সেবা করলেই আমরা খুশি হব। দুর্বাসা মুনি সে বিশাল গিরিরাজ বাবার মতন অত কিছু খাদ্য পদার্থ দেখতে দেখতে এক নিমেষে খেয়ে ফেলল, দেখতে দেখতে খেয়ে ফেলল অত অত খাবার। সখীরা তো অবাক বলছেন, আচ্ছা তোমার থেকে তোমরা আমার থেকে তাহলে কিছু বর চাও, তোমাদের এই ভোজ্য পদার্থ খুব সুস্বাদু। রাধারানীর সখীরা তাদের যে কোয়ালিটি, যে যোগ্যতা, তা রমাদেবীর থেকেও অত্যাধিক মাত্রায় তাদের যোগ্যতা বেশি, রূপে গুণে শীলে মা লক্ষ্মীর থেকেও তাদের যোগ্যতা অনেক অনেক বেশি, শাস্ত্রকারগণ তা বর্ণনা করেছে। তাহলে তাদের রান্নাও সেই প্রকার। দুর্বাসামুনি বলে বসলেন যে আমার থেকে তাহলে বর চাও। বলছেন আমরাও যেন রাধারানীর ন্যায় রন্ধনে পটু হতে পারি। বলছেন দেখো আমি তো শ্রীমতী রাধারানী জিউকে পূর্বেই আশীর্বাদ দিয়ে দিয়েছি, তার সমকক্ষ রান্নি রসুইয়া আর বিশ্বব্রহ্মাণ্ডে হবে না। তবে হ্যাঁ, আমি তোমাদেরও আশীর্বাদ দিলাম যে তোমরাও রাধারানীর সমতুল্য রন্ধন করতে পারবে। সখীরা খুশি হয়ে, ঠিক আছে রাধারানী আমাদের শ্রেষ্ঠা জ্যেষ্ঠা, সুতরাং ঠিক আছে আমাদের এতে কোনো হিংসা নেই, আমরাও তো তাহলে রাধারানীর মতনই রান্না করতে পারবো, বাবা বলে দিয়েছে। এবারে যখন ফিরে আসবে তখন দেখছে চতুর্দিকে যেমন ঝড় আর সেই প্রকার ঢেউ, ঝড়ই বেশ। কৃষ্ণ বলেছিল এটা এই যমুনার জল শান্ত ভাব ধারণ করবে, জল অল্প হয়ে যাবে, কিন্তু ঝড় তো আর বন্ধ হবে না, প্রচণ্ড ঘূর্ণিঝড়। যাবে কি করে, সময় মতো যদি গৃহে না পৌঁছায় তাহলে নিজেদের পতি শ্বশুর শাশুড়ি তারা প্রত্যেকেই বকাবকি করবে, খুব চিন্তা হয়ে গেল। সন্ধ্যা সমাগত, ছুটতে ছুটতে সখীরা দুর্বাসামুনিকে এসে বললেন বাবা আমাদের তো এখন মহাবিপদ, গৃহে গেলে অশান্তির সৃষ্টি হবে। কেন? বলছে আপনি দেখতে পাচ্ছেন না কীরকম ঘূর্ণিঝড়, চতুর্দিক একদম কালো হয়ে এসেছে, না জানি মুষলধারায় বৃষ্টি না নেবে পড়ে। বাবা একটা কিছু ব্যবস্থা করুন। বলছেন ঠিক আছে, তোমরা ওই যমুনার পাড়ে দাঁড়িয়ে ওই ঝড়ের দিকে তাকিয়ে বলো যে দুর্বাসামুনি ঘাসে দুর্বার রস ছাড়া আর কিছুই খায় না। বলছে সে কি, এ তো আরেক মিথ্যা কথা। আরে এখনই এখনই তো গিরিরাজ বাবার মতন অনেক কিছু খেয়ে ফেললো, আবার এখন বলছে যে না ঝড়ের দিকে তাকিয়ে বলো দুর্বাসামুনি দুর্বার রস ছাড়া কিছুই খায় না। দুর্বাসা মানে কি? দুর্বাসা শব্দের অর্থ সংস্কৃতে, আমি বাংলাতে বলছি, দুর্বাসা মানে যিনি দুর্বার রস খেয়ে জীবন ধারণ করেন তিনি দুর্বাসা। সখীরা বড় চিন্তাযুক্ত হলো, ওই দিকে এক লম্পট কৃষ্ণ, সে বলে তার থেকে ব্রহ্মচারী বিশ্বব্রহ্মাণ্ডে নেই, অথচ সেটা মন্ত্রীর ন্যায় কাজ করল। আর এই বুড়ো বাবা এত বড় একেবারে জ্যান্ত মিথ্যা কথা বলে কি না যে দুর্বাসামুনি ঘাসের রস ব্যতিরেক কিছু পানি করে না, কিছু খাই না, এটা কোনো মন্ত্র হল? দুর্বাসামুনি বললেন দেখো কাল বিলম্ব করো না, মন্ত্র কখনো অযথা যায় না, তোমরা তাড়াতাড়ি মন্ত্র প্রয়োগ করো। সখীরা বিপদাপন্না ঝড়ের দিকে, ঘূর্ণি ঝড়ের দিকে তাকিয়ে বলছে যে দুর্বাসামুনি দুর্বার রস ছাড়া আর কিছুই খায় না, ঝড় টর সব নিমিষের মধ্যে গায়েব। তারা তো চলে তো গেল, কিন্তু মাথার মধ্যে এটাই তাদের ঘুরতে লাগলো, এটা কি করে সম্ভব, আমাদের সম্মুখেই তো সব খেলো। আমাদের আচার্যপাদগণ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় ব্রহ্মচারী বিশ্বব্রহ্মাণ্ডেই নেই, এ তো লীলার জন্য, ভক্তদের আনন্দ দেওয়ার জন্য প্রভু এমন করেন। আর দুর্বাসামুনি এই যে সকলের দেওয়া খাওয়ার তিনি খান না, তিনি যোগের মাধ্যম থেকে, নিজের শক্তির মাধ্যম থেকে সমস্ত খাদ্যগুলোকে এদিক সেদিক করে দেন। তা সেই শ্রীমতী রাধারানী জিও তিনি কৃষ্ণের জন্য যে লাড্ডুক সে তো অমৃত কি, মানে তার সঙ্গে কিছু তুলনাই হয় না তার স্বাদে। লীলা কেমন দেখুন, দেখে বুঝতে পারল এই লাড্ডু তো রাধারানীর হাতের তৈরি। এই তর্জনী আর অঙ্গুষ্ঠ দ্বারা লাড্ডুটাকে এই রকম একটু নিয়ে মুখে দিয়ে মুখটা এই রকম বিকৃত করলো, মনে হয় যেন নিম পাতা খাচ্ছে। মা যশোমতীর খুব রাগ হলো, বলছে এই রাধারানী এমন কেন, আমার ছেলেটা এত সুন্দর, তাকে কি কোনো ওই নিম পাতা দিয়ে বানানো কিছু খাবার দিল নাকি? মা যশোমতী সরলচিত্তা একটু রাগ হয়েছে। নন্দবাবা বলছে রাধারানী তো এমন খাদ্য তৈরি করে না, সে তো অতি অদ্ভুত সুস্বাদু খাদ্যই তৈরি করে। বলদেব, তিনি তো জানে যে তার ভাই কেমন, সে ঈষৎ হাসতে লাগল। ঈষৎ হেসে একটু মুখটা গম্ভীর করে নিল। রাধারানীর সমস্ত সখীরা, রাধারানী নেই, রাধারানীর সখীরা তারা বলছেন আরে এত সুন্দর লাড্ডু বানিয়ে দিয়েছে নিম পাতার মতন। রাধারানীর অপর সখীরা তারা বলছেন এই কানাইয়ের সপ্তাহে চালাকি, লোকের যাতে জ্বলন হয় এই রকম ধরনই ক্রিয়াকর্ম করে থাকে। তার অভিপ্রায় কি, যে না গোপকুমার তার প্রিয় সখা এসেছে, তাই রাধারানীর স্বয়ং প্রস্তুত করা লাড্ডুটা সে খেলে তাহলে কৃষ্ণ খুশি হবে। এই জন্য তিনি লাড্ডু দুটোকে আলাদা করে রেখে দিলেন, বড় বড় লাড্ডু। সমস্ত সখীরা গিয়ে রাধারানীকে বললেন, একদল গিয়ে বললেন এই কানাই এ খুব দুষ্টু, সব জায়গাতে অসম্মান করে। আরেক দল সখীরা যারা খুব গম্ভীর প্রকৃতির, তারা বললেন না রে না, হে রাধে তোমার ওই লাড্ডু এত সুন্দর হয়েছে যে সে তার প্রিয় বন্ধুকে দেবে বলে আলাদা করে নিয়েছে, আলাদা করে রেখে দিয়েছে। প্রসাদ পাওয়ার পরে রাধারানী আড়ালে দাঁড়িয়ে আছেন, ইঙ্গিত করলেন, ইঙ্গিত করে বলছেন, রাধারানী ইঙ্গিত করে বলছেন কি হলো আমার লাড্ডুটা এতই খারাপ হলো? রাধারানী খুব সরল, শ্রীকৃষ্ণ বলছে না গো না, তোমার হাতে তৈরি লাড্ডু কি কখনো খারাপ হতে পারে? তোমার বংশেই উৎপন্ন গোপকুমার যার নাম স্বরূপ, সে এসেছে গো, তাই আমি ভাবলাম তোমার বংশে উৎপন্ন হয়েছে আবার আমার সখা, আমি সেই স্বরূপকে লাড্ডু দুটো দিয়েছি। ভগবানের লীলা বড় অদ্ভুত। গোপকুমার মাথুর ব্রাহ্মণকে নিজের চরিত্র শ্রবণ করাচ্ছেন, তাই বলছেন এহে মাথুরোত্তম, হে ব্রাহ্মণ, সেই লাড্ডু আমি খেয়ে আমি তো আজও তার স্বাদ ভুলে যেতে পারি। সেই লাড্ডুকে আমি যদি অমৃত বলি তাহলে ওই লাড্ডুকে অপমান করা হবে, তার স্বাদের কোনো শেষ নেই, তার স্বাদের কোনো বর্ণনা হয় না, তার স্বাদের কথা ব্যক্ত করা যায় না। তা আমরা সময় অনুসারে অদ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। এরপরে গোপকুমার সেই দিব্য গোলকধামে প্রভুর সাথে আর কী কী করবেন তা আমরা ধারাবাহিক রূপে নিত্যপ্রতি শ্রবণ করব। অত অদ্যকার দিনের হরিকথার বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয় শ্রী বেদব্যাস ভগবান কি জয় শ্রী শুকদেব গোস্বামী পাদ কি জয় শ্রী শ্রী বৃহদ ভাগবতামৃত কি জয় শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ কি জয় শ্রী গোপ কুমার কি জয়। परीक्षित महाराज की जय। माता उत्तरा देवी की जय। श्री दामोदर व्रत की जय। व्रतकारी समस्त भक्त वृंद की जय। आजकेर आनंद की जय। आपन आपन श्री गुरु महाराज की जय। आजकेर आनंद की जय। समागत भक्त मंडली की जय। जय जय श्री राधे श्याम नितय गौर हरि बोल।